بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد إخواني الكرام السلام عليكم ورحمة الله وبركاته أمر على جنابوسي ابن قدامة المقدسي رحمه الله لمعة الاعتقاد تكه أي قرب شيخ رحمه الله সিফাতের কিছু আয়াতের বর্ণনা এই অধ্যায়ে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত কিছু আয়াত এবং এই সমস্ত সিফাত সম্পর্কে আমাদের কি রকম আকীদা বিশ্বাস থাকা উচিত, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা ও বিশ্বাস কি, এ বিষয়গুলো এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ তার চমৎকার ব্যাখ্যা দিয়ে বিষয়গুলোকে আরো অত্যন্ত স্পষ্ট করে দিয়েছেন। এই অধ্যায়ে কোরআনে কারীমের যে সমস্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত সম্পর্কে যে সমস্ত আয়াতে সিফাতের উল্লেখ রয়েছে এরকম কয়েকটি আয়াতের আলোচনা হয়েছে এই অধ্যায়ে। আমরা এই সিফাত সম্পর্কে আলোচনায় যাওয়ার আগে এই পর্যন্ত যে বিষয়গুলা আলোচনা হয়েছে সিফাত সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা কেমন হওয়া উচিত সে বিষয়গুলোকে একবার স্মরণ করে নেয়া এটা দরকার। তাহলে এখনকার যে আলোচনা, এই অধ্যায়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটা বোঝা আমাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। তো সেই আলোচনায় আমরা ফিরে যাচ্ছি এবং সেখান থেকেই এরপরেও আমরা মূল আলোচনায়, আজকের যে আলোচনা সেখানে ফিরে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা তৌফিক এবং সঠিকভাবে আলোচনার তৌফিক প্রার্থনা কামনা করছি। সিফাত সম্পর্কে মূলত এই যে ভূমিটা লুমাতুল ইতিকাদ, এখানে আকিদার যে বিষয়গুলাই সবগুলোই আলোচনা হয়েছে এবং শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আলোচনা করা হয়েছে। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ তিনি এর আগে আমরা যে বিষয়গুলো তিনি তার এই বইয়ের বর্ণনা করেছেন আমরা যেগুলো পড়েছি, তিনি সেখানে বলেছিলেন যে আল্লাহর নামগুলো সবগুলোই হুসনা এবং তার সব সিফাতগুলোই হলো সমোচ্চ। এই আসমা এবং হুসনার ব্যাপারে তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বসুন্দর নামসমূহ এবং তার সমহান গুণাবলীগুলো সম্পর্কে আমাদের কি রকম বিশ্বাস এতকাদ থাকা উচিত সে বিষয়ে তিনি বলছিলেন যে কোরআনে কারীমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আল্লাহর যে সমস্ত সিফাতের উল্লেখ রয়েছে এগুলোর প্রতি আমাদের বিশ্বাস পোষণ করা, এগুলোকে মেনে নেয়া, আর এর পিছনে অর্থাৎ এর গভীরে কি আছে, তার অভ্যন্তরে কি আছে সেসব বিষয়ের পিছনে না লাগা, বাহ্যিকভাবে যেটুকু আছে সেটুকুকে মেনে নেয়া, এটার উপরে বিশ্বাস করা, তাওয়িল না করা, এগুলার কোনো ধরনের অপব্যাখ্যা না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো উপমা সদৃশ নির্ধারণ না করা, এটি হলো সিফাতের ব্যাপারে আমাদের করণীয়। কোরআনে কারীমে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে যেসব সিফাতের যেসব গুণাবলীর উল্লেখ রয়েছে এগুলোকে যেভাবে আসছে ঠিক সেভাবে মেনে নেয়, এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কাজ। আর এই সিফাতের মধ্যে যেগুলোর অর্থ বোঝা যাবে না সেগুলোকে আমরা তার বাহ্যিক অর্থটাকেই মেনে নেব, তার লক্সটাকে আমরা মেনে নেব, শব্দটাকে মেনে নেব যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত, আর তার অর্থকে খুঁজতে যাব না, তার অর্থ সম্পর্কে আল্লাহ আলম এটুকুই আমরা বলবো। তারপরে এই বিষয়ে ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলছিলেন যে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন, কিয়ামতের দিন আল্লাহকে দেখা যাবে, এইরূপ আরো যেসব হাদিস গুলো আছে আমরা এগুলোর প্রতি বিশ্বাস করব, এগুলাকে আমরা এগুলোর প্রতি আমাদের ইমান থাকবে, এগুলাকে আমরা সত্য বলে জানবো। কিন্তু এইগুলার কোনো কাইফিয়াত কিংবা এইগুলার বাহ্যিক অর্থের বাইরে অন্য কোনো অর্থ আমরা নির্ধারণ করব না। এবং যে সিফাতগুলো হাদিসের মধ্যে আসছে আমরা এগুলা কোনোটাকেই প্রত্যাখ্যান করব না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সবকিছু সত্য বলেছেন, সেটাই আমরা সত্য বলে মেনে নেব, বিশ্বাস করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের যে সকল গুণাবলী বর্ণনা করেছেন কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সব গুণাবলী বর্ণনা করেছেন, আমরা এর থেকে বেশি আল্লাহর জন্য আর কোনো গুণ সাব্যস্ত করতে যাব না, এবং যেগুলো সাব্যস্ত করছেন এর মধ্যে থেকে কোনোটাকে বাদ দিতে যাব না। এটাই ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর কথা সিফাতের ব্যাপারে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহরও ঠিক একই কথা ছিল যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর থেকে যা কিছু এসেছে এইগুলা এর যে অর্থটা আল্লাহ তাআলা চাইছেন আমরা সেই অর্থটাকেই বিশ্বাস করবো, এবং এমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা ঈমান পোষণ করবো, এবং তিনি যা কিছু নিয়ে এসেছেন এবং যে অর্থে নিয়ে এসেছেন আমরা ওইটাকে ঠিক ওই অর্থেই বিশ্বাস করবো। সালাফে সালেহিনের তারাও এই নীতির উপরেই তারা ছিলেন, এবং পরবর্তী উলামায়ে কেরাম যারা প্রত্যেকে এই নীতির উপরে যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যে সমস্ত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নার মধ্যে আল্লাহর যে সমস্ত সিফাত বর্ণিত হয়েছে ওইগুলাকে যেভাবে আসছে ঠিক সেভাবেই মেনে নিতেন। এগুলার কোনো তাওয়িল তাহরিফ তামসিল তাশবিহ কোনো কিছুই তারা করতেন না। আর আমাদেরকে আমাদের 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 করণীয় বা আমাদের প্রতি নির্দেশ হইল যে আমরা তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের সালাফে সালেহিনদের তাদের পদাঙ্ক অনুসরণ করা, তারা যে পথে চলেছেন সেই পথে চলা, এবং আমরা কোনো বিষয়ে শুধু আসমা এবং সিফাতের বিষয় না, আমরা কোনো বিষয়ে নিজের থেকে কোনো কিছু নতুন উদ্ভব করব না, নতুন কিছু কোনো বিদআত আবিষ্কার করব না। তারা যেভাবে যে পথে চলে গেছেন আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করা, এটি আমাদের কাজ। এবং এই এই বিষয়ে আলোচনা করতে গিয়ে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি আবদু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্ল মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্ল বিদআতিন দালালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তিনি প্রমাণ হিসেবে পেশ করেছেন। তারপরে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কথা ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম, যে তোমরা ইত্তেবা করো বিদআত আবিষ্কার করতে যেও না, কারণ তোমাদেরকে যা দেওয়া হয়েছে এটা তোমাদের জন্য যথেষ্ট। এরপরে এই বিষয়ে যে আমরা সালাফে সালেহিনদের অনুসরণ করব, নিজেদের থেকে কোনো বিদআত কি করব না, আবিষ্কার করব না, নিজেদের থেকে নিজেদের পক্ষ থেকে দ্বীনের মধ্যে কোনো কিছু সংযোজন করব না, এ বিষয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কথা বর্ণনা করেছেন, যেখানে তিনি বলেছেন কিফ হাইযু ওয়াকাফাল কওম, যে কওম কারা সে বিষয়ে আমরা আলোচনা হয়েছে। কওম যেখানে থেমে গেছেন তোমরা সেখানে থেমে যাও, এর থেকে আর আগ বাড়িও না। অর্থাৎ সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা যেখানে গিয়ে থেমে গেছেন দিনের ব্যাপারে তারা যেটুকু বলছেন ঠিক ওইটুকুতেই তোমরা থেমে যাও। এরপরে ইমাম উযাই রাহিমাহুল্লাহর কথা যে আলাইকা বি আতারি মিন সালাফ ওয়া ইন রাফাদাকা আন-নাস ওয়া ইয়াকা ওয়া আরা আর-রিজাল ওয়া ইন যাখরাফু লাকা বিল কওল, যে তোমাদের উপর আবশ্যকী হলো সালাফদের আসার তাদের পদাঙ্ক অনুসরণ করা, যদিও মানুষ তোমাদেরকে প্রত্যাখ্যান করে, আর মানুষের রায় বা অভিমত এটা থেকে বেঁচে থাকো যদিও এটা খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করা হয়, মানে যে কোনোভাবেই তোমরা মানুষের রায় বা মতবাদের অনুসরণ করো না, সালাফদের অনুসরণ করো। এরপরে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান আল আদরামি রাহিমাহুল্লাহর কথা যে যখন এই বিদআতী ওনার সাথে কথা বলছিল এবং তার বিদআতের দিকে মানুষকে আহ্বান করছিল, তখন তিনি তাকে বলেছিলেন এটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম যে বিষয়ে কথা বললেন সে বিষয়ে কথা বলার অধিকার তো তোমার নেই, তারা যেটুকু বলে গেছেন রসুল, আমরা কোরআন এবং সুন্নার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত। এই যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ, আমার এতটুকু বলার মূল কারণ হলো যে ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এতটুকু বলার পরে এসে এখন তিনি ফসলুন ফি যিকরি বাদি আয়াতিস সিফাত, সিফাত সম্পর্কিত কিছু আয়াতের উল্লেখ করতেছেন। এই এর আগে এতটুকু বলার কারণ বা উদ্দেশ্য কি? কারণ বা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে আমাদের আকীদা বা আমাদের করণীয় কি, আমরা কি করব, এগুলাকে কিভাবে আমরা বিশ্বাস করব, এগুলোর প্রতি আমাদের এতেকাদ কেমন হওয়া উচিত। তো এই আলোচনা থেকে কি বোঝা গেল যে যেভাবে কোরআনে কারিমে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আল্লাহর সিফাতগুলো এসেছে, আমরা হুবহু সেগুলোর উপরে ওইভাবেই ঈমান পোষণ করব। নিজেদের থেকে এখানে কোনো কিছু সংযোজন করতে যাব না, কোনো কিছু বিয়োজন করতে যাব না, নিজেদের পক্ষ থেকে কোনো অর্থ সাব্যস্ত করতে যাব না, ওইটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করতে যাব না, পরিবর্ধনও করতে যাব না, এবং ওই সিফাতগুলোকে আমি অর্থ বুঝিনি কিংবা হয়তো অর্থ যদি এটা মেনে নেওয়া হয় তাহলে এতে করে হয়তো মানুষের সাথে একটা সদৃশ স্থাপন হয়ে যাবে, এই ধরনের কোন যুক্তির ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে প্রত্যাখ্যান না করা, তাআতিল, তাওয়িল, তাআতিল, তাহরিফ, তাশবিহ, তামসিল, এই সবগুলো থেকে বিরত থাকা। আমাদের কাজ হলো কিফ হাইসু ওয়াকাফাল কওম, কিফ হাইসু ওয়াকাফাল কওম। এ বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফে সালেহিনরা যেখানে গিয়ে থেমেছেন তারা এটাকে, এই সিফাতগুলোকে যেভাবে বুঝেছেন আমাদেরকে ঠিক সেভাবেই বুঝতে হবে, হ্যাঁ, এর বাইরে যাওয়া যাবে না। এই এতটুকু বিষয়ের জন্য আমাদের মন মানসিকতা থেকে মনকে প্রস্তুত করার জন্য এই আগের এই কথাগুলো। এরপরে এখন এসে বলছেন যে এই সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে কারীমের যেসব আয়াতে আল্লাহর সিফাতের বর্ণনা হয়েছে এর মধ্যে কিছু আয়াতের উল্লেখ তিনি এখানে করছেন। তন্মধ্যে একটা আয়াত হলো কোরআনে কারীমে সূরাতুর রহমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, যে এবং বাকি থাকবে, অবশিষ্ট থাকবে আপনার প্রতিপালকের চেহারা, আপনার প্রতিপালকের চেহারা অবশিষ্ট থাকবে, বাকি থাকবে। এর আগের আয়াতে আল্লাহ জাল্লা ওয়ালা ইরশাদ করেছেন কুল্লু মান আলাইহা ফান, এবং এরপরে বলতেছেন ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক, যে এই জগতে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল, শুধুমাত্র বাকি থাকবে আপনার প্রতিপালকের চেহারা। এই আয়াতে চেহারা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা, এই সিফাতের উল্লেখ করা হয়েছে। এর ব্যাখ্যায় শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলেছেন যে চেহারা, এই যে গুণটা, এই সিফাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোরআন এবং সুন্নাহ এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা এই গুণটা আল্লাহর জন্য প্রতিষ্ঠিত, কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমায়ে সালাফে সালাফে উম্মার ইজমা দ্বারা এটা প্রতিষ্ঠিত। যেমন এই আয়াতে কোরআন দ্বারা প্রতিষ্ঠিত, এটা তো এই আয়াতই আমরা পাইলাম, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিক যুল জালালি ওয়াল ইকরাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও এটা প্রতিষ্ঠিত এই গুণটা। যেমন সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে রয়েছে, সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাআদ ইবনে আবি ওয়াক্কাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা, তুমি যখনই কোনো আল্লাহর জন্যে, আল্লাহর জন্যে যখন তুমি, যখনই তুমি কোনো খরচ, কিছু কিছু খরচ করবে, তখনই এর জন্য তুমি প্রতিদান লাভ করবে। সালাফে সালেহিনের ইজমা হলো যে ওয়াজ, এই যে সিফাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত। অতএব এখন আমাদের যে বিষয়টা, যে সিফাতটা আমরা আগেই বলেছি, যে সিফাতের ব্যাপারে কোরআনে কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালাফে সালেহিনরা যেভাবে বলছেন তার সেই অর্থটাকে আমরা গ্রহণ করব। সুতরাং যেখানে এই ওয়াজ বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, হ্যাঁ, এই যে গুণটা যেহেতু কোরআন দ্বারা, সুন্নাহ দ্বারা এবং সালাফে সালেহিনের ইজমা দ্বারা প্রতিষ্ঠিত, সুতরাং আমরা এটাকে কোনো ধরনের পরিবর্তন ছাড়া,
এটাকে বাতিল করা যে না আল্লাহর চেহারা হতে পারে না, যদি আল্লাহর চেহারা হয় তাহলে এটা কার মতো হবে, তাহলে তো আল্লাহর মানুষের সাথে বা মখলুকের সাথে আল্লাহর একটা তাশবিহ বা তামসিল করার প্রয়োজন হবে, এই সমস্ত যুক্তির ভিত্তিতে এই এই সিফাতকে এটাকে রহিত করা যাবে না, এটাকে বাদ দেওয়া যাবে না, পরিবর্তন করা যাবে না। আর এই চেহারা এটা কেমন, কার মতো, এই ধরনের চেহারার কোনো কাইফিয়ত, কোনো আকৃতি কিংবা এর কোনো সদৃশ স্থাপন করা যাবে না। যেভাবে আসছে চেহারা, ওই ওয়াজহুন বলতে যেহেতু ওয়াজহুনের বাহ্যিক অর্থটা হলো চেহারা, আমরা সেটাই বুঝব, এর বেশি আর কিছু বুঝতে যাব না। কারণ ওই প্রথমে বলা হয়েছে যে আমরা বাহ্যিক যে অর্থ আছে সেই অর্থের থেকে অতিরিক্ত কোনো কিছু খুঁজতে যাব না। আমরা বুঝব যে এখানে ওয়াজহ বলতে ওয়াজহে হাকিকি, প্রকৃত অর্থেই একটা ওয়াজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মুয়াফিক, তার জাতের জন্য যেভাবে মুনাসিব সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা ওয়াজহ, একটা চেহারা আছে, বাস এতটুকুই। কিন্তু দেখা যায় যে আহলে তাআতিল যারা, মুআত্তিলিন যারা, তারা এই এই ওয়াজহুন, এই ওয়াজহুনের অর্থ করে তারা যে সওয়াব প্রতিদান, হ্যাঁ, এছাড়া আরো বিভিন্ন অর্থ করে, আমরা তাদেরকে, তাদের এই কথা বা তাদের এই দাবিকে আমরা প্রত্যাখ্যান করব। প্রত্যাখ্যান করব কি বলে, আমরা বলবো যে প্রথমত তোমরা যে এই যে ওয়াজহুনের অর্থ সওয়াব গ্রহণ করলা, এটার কি কোনো দলিল আছে? এটার কোনো দলিল নেই, বরঞ্চ ওয়াজহুনের বাহ্যিক অর্থ থেকে ভিন্ন বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে তোমরা যে ভিন্ন একটা অর্থ গ্রহণ করলা, হ্যাঁ, এটা তার বাহ্যিক অর্থের বিপরীত এবং এর পক্ষে কোনো দলিল নেই। মুআত্তিলিনদের আমরা কিভাবে রদ করব সে বিষয়ে আমাদের এই 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 বইতেই প্রথমে আলোচনা হচ্ছে যে তোমরা যেটা বলো এটা হলো বাহ্যিক অর্থটা যা বলে এর বিপরীত, তোমাদের কথাগুলো বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত, ওয়াজহুনের কোনো অর্থ সওয়াব কেউ বলেনি। এখন তোমরা ওয়াজহুনের একটা অর্থ ধরলা, ওয়াজহুনের অর্থ হচ্ছে সওয়াব, এটা কি কি এর এর পিছনে দলিলটা কি? কোনো দলিল নেই। তো দলিল ছাড়া একটা কথা তোমরা বললা, সুতরাং তোমাদের এই কথা এটা কি প্রত্যাখ্যাত, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই বলে আমরা মুআত্তিলিন যারা তাদেরকে রদ করব। এবং দ্বিতীয়ত আমরা বলবো যে তোমরা এই যে ওয়াজহুনের অর্থ সওয়াব গ্রহণ করলা, এটা কি সালাফদের মধ্যে কেউ এই অর্থ গ্রহণ করছেন? করেননি। সুতরাং তোমাদের এই দাবি বা তোমাদের এই কথাবার্তাগুলো যেভাবে এটা বাহ্যিক টেক্সটার নাসের বা বাহ্যিক যে প্রমাণ, সেই প্রমাণের যে বিপরীত, যেভাবে বিপরীত, তেমনি এটা সালাফে সালেহীনের ফাহমেরও বিপরীত। সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তারা ওয়াজহ বলতে সওয়াব বুঝেননি কখনো। সুতরাং তারা যেটা বুঝছেন তোমাদের এই কথাটা তাদের ফাহমের সম্পূর্ণ বিপরীত। এবং প্রথম কথা হলো যে তোমাদের এই দাবিটা এটা হচ্ছে তার শব্দের, তার বাহ্যিক অর্থের সম্পূর্ণ বিপরীত, দলিল ছাড়া একটা বিপরীত কথা আমরা উপস্থাপন করলাম, সুতরাং কোনোভাবেই তোমাদের এই কথাটি গ্রহণযোগ্য না। তো এই হলো ওয়াজহুন সম্পর্কে আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা। এটা যেভাবে আসছে আমরা তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব এবং বাহ্যিক অর্থটাকে বাদ দিয়ে ভিন্ন কোনো অর্থ গ্রহণ করব না, কারণ অন্য অর্থ গ্রহণ করতে হলে অবশ্যই তার একটা দলিল থাকতে হবে, কোরআন সুন্নাহ থেকে দলিল থাকতে হবে। যারা ওয়াজহুন বলতে ইয়াবতাগি বিহা ওয়াজহাল্লাহ বিমানা ইয়াবতাগি বিহা সওয়াবাল্লাহ বলে, তাদের এই কথার পিছনে এই দাবির পক্ষে কোনো দলিল নেই। এটা সালাফে সালেহীনরাও এই অর্থটাকে গ্রহণ করেননি এবং এই কথার পিছনে কোনো ধরনের দলিল নেই, এটা তাদের একটা মন গড়া কথা। তারা সবসময় তাদের কাছে তারা ফয়সালাকারী বলে, আকলকে নিজের ফয়সালাকারী বলে গ্রহণ করে আর নকলকে তারা ওই আকলের পক্ষে সাক্ষী হিসাবে নিতে চায়, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য হলো যে ওনারা ফয়সালা প্রদানকারী নকলকে অর্থাৎ দলিলকে কোরআন এবং সুন্নাহকে তারা ফয়সালাকারী রূপে গ্রহণ করেন। নকল হচ্ছে তাদের কাছে কাজী, ফয়সালা করবে কি নকল অর্থাৎ দলিল কোরআন এবং সুন্নাহ। আর আকল যদি ওই কোরআন এবং সুন্নার পক্ষে হয় তাহলে এটা তার সাপোর্টার হতে পারে আহলুল বাতিল এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে। এই যে মূলনীতিগুলোর মধ্যে এটা হলো একটা মূলনীতি, আহলুল বাতিলরা তারা সবসময় তাদের আকলকে যুক্তি বা বিবেক, এই যে তাদের বিবেককে তারা মনে করে যে বিবেকই ফয়সলা করবে, তাদের কাছে ফয়সলাকারী বিষয় হলো দিনের ব্যাপারে ফয়সলাকারী বিষয় হলো আকল, আর নকলকে তারা আকলের সাক্ষী হিসাবে বা এর সাপোর্টার হিসাবে গ্রহণ করে। পক্ষান্তরে আহলুস সুন্নাহ ওয়াল জামাআ সবসময় নকলকে ফয়সলাকারী রূপে গ্রহণ করে অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে। আর আকল যদি ওই নকলের পক্ষে হয়, নকল অনুযায়ী যদি আকল কোনো বক্তব্য দেয় তাহলে সেটাকে তার সাপোর্টে গ্রহণ করা হয়। তো এখানে আফআলুল্লাহ যেগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আরেকটা বিষয় আমাদের জানা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব আফআল, সেই আফআল বিষয়ে যারা বিভ্রান্ত হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, সেই পথভ্রষ্ট হওয়ার পিছনে একটা কারণ ছিল, সেই প্রশ্ন ছিল আফআলের বিষয়ে, তাদের প্রশ্ন ছিল লিমা, কেন আফআলের বিষয়ে তাদের প্রশ্ন ছিল লিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ কেন করলেন, এটা কেন করলেন, এটা কেন করলেন, এই যে লিমা, এই কেন যখন প্রশ্ন উঠাইলো আল্লাহর কাজের ব্যাপারে, যারা প্রশ্ন উঠাইলো যে এটা কেন, এটা কেন হলো, এটা কেন হলো, এটা কেন হলো, তখনই তারা পথভ্রষ্ট হলো। আর সিফাতের ব্যাপারে যারা প্রশ্ন উঠাইলো কাইফা, এটা কিভাবে, এটার আকৃতি কেমন, ধরন কেমন, হ্যাঁ দেখতে কেমন, এই প্রশ্ন যারা উঠেছে তারা বিভ্রান্ত হয়েছে। সুতরাং আফআলের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআলের ব্যাপারে কখনো যে এটা কেন করলেন এই প্রশ্ন উঠানো যাবে না, প্রশ্ন উঠানো এটা হলো গুমরাহের কারণ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ব্যাপারে কখনো কাইফা এই প্রশ্ন উত্থাপন করা যাবে না। যদি কেউ এর প্রশ্ন উঠায় যে এটা কেমন, এই সিফাতটা কেমন, তাহলেই সে গুমরা হবে। সুতরাং আফআলের ব্যাপারে লিমা দ্বারা প্রশ্ন এটা কখনো করা যাবে না, আর সিফাতের ব্যাপারে কাইফা এই প্রশ্ন করা যাবে না। এটা আমাদের কথা হলো খামা ইয়ালিকু বিশানিহি খামা ইয়ালিকু বিজাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান মুয়াফিক, তার জাত মুয়াফিক যেভাবে হওয়া মুনাসিব সেভাবেই, এটা কেমন এই প্রশ্ন আর করা যাবে না। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন ওয়াসওয়ালু আনহু বিদআ, কেমন এই প্রশ্ন করা, এটা হচ্ছে বিদআ, ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তো এবং দ্বীনের ব্যাপারে, শুধু সিফাতের ব্যাপার না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত আসমা সিফাতের বিষয় না, বরঞ্চ দ্বীনের সব বিষয়ে সব সময় নকলকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে ফয়সালাকারী হিসাবে গ্রহণ করতে হবে, আকলকে নয়। মুআতাজিলা কিংবা অন্যান্য যে সম্প্রদায়গুলো, এই সম্প্রদায়গুলো বিভ্রান্ত বা পথভ্রষ্ট হওয়ার কারণ হলো যে তাদের একটা মূলনীতি হলো যে তারা সবসময় তাসলিতুল আকল আলা নকল, নকলের উপরে তারা আকলকে প্রাধান্য দেয়। নকলের উপরে আকলকে প্রাধান্য দেয়া, এটাই হচ্ছে মুআতাজিলা সহ অন্যান্য বাতিল ফিরকার পথভ্রষ্ট হওয়ার কারণ। তো আসমা এবং সিফাত সম্পর্কে কিংবা দ্বীনী অন্যান্য সকল বিষয়ে, এই বিষয়টা প্রত্যেক মুসলমানের খেয়াল রাখা উচিত যে আমরা দ্বীনের সর্ববিষয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম গুণাবলী সহ দ্বীনের যাবতীয় বিষয়ে আমরা ফয়সলাকারী রূপে গ্রহণ করব দলিলকে অর্থাৎ কোরআন এবং সুন্নাহকে। আকলটা বা কোনো যুক্তি বা বিবেকের কোনো দাবি যদি কিছু থাকে, সেটা যদি কোরআন এবং সুন্নাহর দলিল মুয়াফিক হয় তাহলে আমরা সেটাকে তার সমর্থক হিসাবে গ্রহণ করব। আর যদি সেই যুক্তি যত সুন্দরই হোক না কেন সেটা যদি নকলের বিপরীত হয় তাহলে অবশ্যই সেটা প্রত্যাখ্যাত, কোনোভাবেই সেটা গ্রহণ করা যাবে না। আর এই উসুলের উপরে যদি উম্মতে মুসলিমা থাকে, এটাই ছিল আর এটাই মতো আহলে সুন্নাহ ওয়াল জামাতের উসুল, এটাই হচ্ছে আমাদের দ্বীনের মূল কথা। ফারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই যে তামাসসুক বিল কিতাবি ওয়াস সুন্নাহ, এটার উপরে যতক্ষণ পর্যন্ত উম্মাহ থাকবে ততক্ষণ পর্যন্ত উম্মাহ পথভ্রষ্ট হবে না। আর যখনই তারা এই দুটোকে বাদ দিবে, নিজের যুক্তিকে প্রাধান্য দেবে, তখনই তারা কিন্তু সত্য বিচ্যুত হয়ে যাবে এবং পথভ্রষ্ট হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, এটাও আমাদের জানা থাকলে আরো সুবিধা, আয়াত এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত বিষয়গুলো বুঝতে আমাদের আরো অনেক সহজ হবে। তবে অবশ্যই আমাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শুনতে হবে যে বিষয়গুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার অনাত্তাদ মুরিয়া, তারপরে আল ফাতাওয়াল হামাবিয়া এইগুলাতে উল্লেখ করেছেন। তো এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যা বলেছেন তার জিস্ট শুধু আমি আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে সিফাত সম্পর্কিত যেসব আয়াত কোরআনে কারিমে যেসব আয়াত রয়েছে কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সকল হাদিস রয়েছে, এইগুলোর ব্যাপারে আহলুল কিবলা, যারা আহলুল কিবলা বলতে আমরা ইহুদি নাসারাদেরকে বুঝিয়ে চেয়েছি না, আহলুল কিবলা বলতে যারা যারা কিবলাতে বিশ্বাসী, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, তাদের তারাই এরা এই সিফাত সম্পর্কিত আয়াত এবং হাদিসের ব্যাপারে তারা ছয় ভাগে বিভক্ত, মোটামুটি ছয় ভাগে বিভক্ত। প্রথম দুই প্রকার লোক হলো যে যারা আয়াত সিফাত সম্পর্কিত আয়াত এবং হাদিসগুলোকে তারা হাদিসগুলোর বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করে, এই যারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে এরা মানে এই ধরনের এরা হলো দুইটা গ্রুপ। আরো দুইটা গ্রুপ হলো যারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে না, বরং তারা এর অভ্যন্তরীণ অর্থ খুঁজতে যায়, অন্য কোনো অর্থ খুঁজতে যায়। এরাও এদের মধ্যে আছে দুই প্রকার লোক, দুই এবং দুই চার। আর আরো দুই প্রকার লোক হলো যারা সিফাত সম্পর্কিত আয়াত এবং আহাদিসের ব্যাপারে তারা তৌকিফ করে, ভালোতেও নেই মন্দতেও নেই, যে এই এইগুলাকে তারা এইগুলা সম্পর্কে কোনো কথা তারা বলে না, এটার বাহ্যিক অর্থকে গ্রহণ করবে না অন্য কোনো অর্থ গ্রহণ করবে তারা এই সমস্ত কোনো কিছুতেই নেই। এই হলো মোট ছয় প্রকার লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত আয়াত এবং আহাদিসের ব্যাপারে আহলুল কিবলার মধ্যে এই ছয় ধরনের লোক। প্রথমত যারা এর বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে তারাও কিন্তু দুই ভাগে বিভক্ত। দ্বিতীয় হলো যারা এর বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে না, বাহ্যিক অর্থ ভিন্ন অন্য কোনো অর্থকে গ্রহণ করে, এরাও দুই ভাগে বিভক্ত। আর তৃতীয় হলো যে যারা বাহ্যিক অর্থটাকেও গ্রহণ করে না, অন্য কোনো অর্থ না, মানে এরা তৌকিফ করে, হ্যাঁ এরা মানে নীরব থাকে, এ বিষয়ে কোনো কথা বলে না, এরাও দুই ভাগে বিভক্ত। এই হলো মোট ছয় প্রকার লোক। প্রথমত যারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে, বাহ্যিক অর্থটাকে যাহারা গ্রহণ করে তাদের মধ্যে তারা দুই ভাগে বিভক্ত। এক গ্রুপ হলো, একদল হলো যারা বলে যে না কোরআনে কেরিমে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আল্লাহর যেসব সিফাতগুলো বর্ণিত হয়েছে আমরা তার বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করি। এবং কিন্তু এরা বলে যে এই যে বাহ্যিক অর্থটা, যেমন আল্লাহর জন্য যারা চেহারা সাব্যস্ত করলো তারা চেহারা বলতে চেহারাই, চেহারার বাহ্যিক অর্থটা, ওয়াজহুনের বাহ্যিক অর্থটাই গ্রহণ করলো, কিন্তু এইটাকে তারা সৃষ্টির সিফাতের সাথে, সিফাতের মতো মনে করে, তুলনা করে। যেমন যারা ওয়াজহুনের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করলো যে এইটা চেহারা, তো সাথে সাথে তারা বলে যে এই চেহারাটা কেমন, যেমন মানুষের যে চেহারা ওই এই মানুষের চেহারার মতোই, মখলুকের সিফাতের সাথে ওই সিফাতটাকে মখলুকের সিফাতের সাথেই তুলনা করে। ইয়াদুন বলতে তারা হাতই মনে করে, বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করে, কিন্তু বলে যে এই হাত যেমন অন্যান্য মখলুকের হাত যেমন, হ্যাঁ তেমনই। এই এই এরাই হলো কি, এই সমস্ত লোককেই বলা হয় এরা হলো মুশাববিহা, এরাই হলো মুশাববিহা কিংবা এই এই মুজাসসিমা মুমাসসিলা এদেরকেই বলা হয়। কারণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে যদিও বাহ্যিক অর্থটা গ্রহণ করতেছে, কিন্তু আল্লাহর সিফাতকে মানুষের বা কিংবা মখলুকের সিফাত সাথে তুলনা করতেছে, তারা হলো মুশাববিহা মুমাসসিলা কিংবা ওই মুজাসসিমা যাদেরকে বলা হয়। তাদের এই যে দাবি যেটা যে বাহ্যিক অর্থটা তারা মানুষের, যে আল্লাহ যখন আমরা একটা বাহ্যিক অর্থ গ্রহণ করলাম তখন অবশ্যই তার একটা বাহ্যিক সিফত থাকা দরকার এবং সেই সিফতটা কি হবে, মখলুকের সিফতের মতোই হবে, তাদের এই দাবিটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কেন? তাদের এই দাবিটা সম্পূর্ণ বাতিল। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হাল তাআলামু লাহু সামিয়্যা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল। আল্লাহর জন্য কোনো মিসাল দিতে যেও না। সূরাতুল ইখলাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার সমকক্ষ আর কেউ নেই, সুতরাং তার কোনো সিফতকে মখলুকের সিফতের সমতুল্য করা, এর সাথে তুলনা করা, এটা এই সমস্ত আয়াতের বিরোধী দাবি, বিরোধী কথা। সুতরাং এটা তাদের এই দাবি প্রত্যাখ্যাত। তাহলে যারা সিফাতকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতকে তার বাহ্যিক অর্থটা গ্রহণ করেন, দেখা গেল যে তাদের মধ্যে আহলুল বাতিল একটা দল রয়ে গেছে। সেই আহলুল বাতিল কারা? যারা বাহ্যিক অর্থটা গ্রহণ করে এবং আল্লাহর ওই সিফাতকে মখলুকের সিফাতের সাথে তুলনা করে বা মখলুকের সিফাতের মতো মনে করে, এরা হলো মুশাববিহা মুমাসসিলা মুজাসসিমা সম্প্রদায়। দ্বিতীয় দল হলেন যারা বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করেন, কিভাবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হওয়া সমীচীন, আল্লাহর জাত এবং তার শান মুয়াফিক হওয়া যেভাবে হওয়া দরকার সেভাবেই, তারা এর কোনো সদৃশ এর কোনো তুলনা, এর কোনো সমকক্ষ সমতুল্য কোনো কিছু নির্ধারণ করেন না। বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন, যেমন ওয়াজহুন চেহারা, তারা চেহারাটাকে স্বীকার করেন যে আল্লাহ সুবহান চেহারা, এটা হলো আল্লাহ সুবহান তাআলার একটা সিফা, একটা গুণ, কিন্তু এটা কেমন, যেভাবে আল্লাহর জন্য চেহারা হওয়া সমীচীন, যেভাবে তার উপযোগী সেভাবেই, এটার কোনো মিসাল নেই, এটার কোনো উদাহরণ নেই, এটার কোনো তুলনা নেই। যেমন আলিম, আল আলিম, আল কাদির, আর রব, আল ইলাহ, আল মওজুদ, আল জাত, এই যে বিষয়গুলা, এইগুলা আমরা মনে করি আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা যারা এই আহলুল হাদিস আসসালাফিয়ুন, প্রকৃত সালাফিয়ুন যারা, তাদের এতেকাদ হলো যেমন আল আলিম, আল কাদির, এই সমস্ত যে সিফাতগুলো, এই সিফাতগুলোর সম্পর্কে আমরা কোনো প্রশ্ন করি না যে এটা কেমন বা মখলুকের সিফতের সাথে এটার কোনো তুলনা আমরা করি না। আল্লাহ আলিম যেভাবে হওয়া তার জন্য সমীচীন তিনি সেভাবেই, তা তিনি কাদির, তার কুদরতের কোনো কি করি না আমরা, উপমা দিতে যাই না। তিনি প্রতিপালক, কিভাবে প্রতিপালক, কি ধরনের প্রতিপালক, কি রকম, এই ধরনের কোনো কথা আমরা বলি না। ঠিক এমনিভাবে অন্যান্য যে সিফাতগুলা, সেই সেই সিফাতগুলোর ব্যাপারেও আমাদের একই কথা। এই যারা মুশাববিহা কিংবা অন্যান্য যে সমস্ত আহলুল কিবলার মধ্যে যে সকল বাতিল ফেরকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে যারা ভ্রান্ত পথ অবলম্বন করেছে, দেখা যায় যে তাদেরও, তারাও এই বিষয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু সিফাত সম্পর্কে তারা এই প্রশ্ন বা এগুলাকে সৃষ্টির সাথে আর কোনো সাদৃশ্য স্থাপন করে না। আল্লাহ কাদির এ সম্পর্কে তারা প্রশ্ন করে না যে কি রকম, বা এই আল্লাহর এই কুদরতটা, তিনি কাদির, কার মতো কাদির, এই প্রশ্ন উত্থাপন করে না। কিন্তু যখন ওয়াজহুনের প্রশ্ন হয়, যখন ইয়াদুনের প্রশ্ন হয়, তখনই তারা পথভ্রষ্ট হয়ে যায়। ওইগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফা, ঠিক এমনিভাবে ওয়াজ, ইয়াদ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফা। কিন্তু সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো দুই প্রকার, সিফাতগুলো দুই প্রকার। একটা হলো যেটা মখলুকের যে সিফাতগুলো, মখলুকের সিফাতগুলো কি, মখলুকের সিফাতগুলো দুই প্রকার, আমরা প্রথমে এটা বুঝে নেই, তারপরে ওইটা বুঝে আমাদের পক্ষে সহজ হবে ইনশাআল্লাহ। মখলুকের সিফাতগুলো যেমন একজন মানুষ, তার মধ্যে দুই ধরনের গুণাবলী আছে। একটা গুণাবলী হলো যেটা তার দেহের সাথে সম্পৃক্ত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দেহের মধ্যে যেটা সৃষ্টি করে দিয়েছে। আর এক ধরনের গুণাবলী হলো যেটা তার দেহের সাথে সংশ্লিষ্ট না বা তার দেহের মধ্যে লাগানো না, শরীরের কোনো অঙ্গ না এটা, কিন্তু এটা হলো এই একটা গুণ যেটা এসে তার সাথে অ্যাড হয়েছে। যেমন একজন মানুষ তার হাত, চোখ, কর্ণ, এই এই যে গুণাগুলো, একজন লোকের কান আছে, চোখ আছে, এটা কি, এই যে সিফতগুলা, এই সিফতগুলা হলো তার, এটা তার দেহের সাথে সংশ্লিষ্ট বা দেহের সাথে লেগে থাকা যে সিফতগুলা, তার অঙ্গ প্রত্যঙ্গাদি, এগুলা হলো তার শারীরিক সিফাত, যেটা সবসময় তার সাথে কি আছে, লেগে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যে যে আকৃতিতে তাকে সৃষ্টি করেছেন, যে অঙ্গগুলো দিয়ে তাকে সৃষ্টি করেছেন, হ্যাঁ, এই অঙ্গগুলোর প্রত্যেকটা এক একটা সিফাত যেটা তার মধ্যে বিদ্যমান, তার দেহের মধ্যে বিদ্যমান। ওই লোকটাই যেমন একজন লোক ডাক্তার, একজন লোক মাস্টার, একজন লোক ইঞ্জিনিয়ার, তখন এই যে ডাক্তারি, ইঞ্জিনিয়ারি, মাস্টারি, এই যে গুণাবলীগুলো, এই গুণাবলীগুলো হলো তার, সে যখন একজন লোক ডাক্তার হয়ে যাবে, তো একটা গুণ এসে তার মধ্যে প্রতিষ্ঠিত হলো, এটা তার সাথে এসে অ্যাড হয়েছে, এটা তার মধ্যে ছিল না, তার শরীরের মধ্যে ছিল না, বা তার শারীরিক কোনো গুণ না, এটা হলো তার একটা বাইরে থেকে একটা গুণ যেটা সে অর্জন করছে। এই দুই ধরনের গুণাবলী মানুষের মধ্যে বিদ্যমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাত কোরআনে কারীমের মধ্যে কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বর্ণিত আছে, সেই সমস্ত সিফাতগুলো, সেই সমস্ত সিফাতের মধ্যে কিছু সিফাত হলো যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত যেভাবে আজলি আবাদি, ঠিক এমনি ভাবে ওই গুণাবলীগুলো আজলিয়ুন আবাদিয়ুন। এটা তার সাথে সবসময় কি সম্পৃক্ত। আর কিছু গুণাবলী আল্লাহ সবগুলা গুণাবলী কিন্তু আজলি, সবগুলা গুণাবলী আবাদি, সবগুলা গুণাবলী কদিম। কিন্তু কিছু গুণাবলী যেগুলো তার জাতের সাথে সম্পৃক্ত কখনো তার থেকে কি হয় না, বিচ্ছিন্ন হয় না। আর কিছু গুণাবলী হলো যেগুলো যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণাবলীগুলো যখন এই গুণাবলীর প্রয়োগ তিনি করতে চান তখনই তিনি করেন। এটা যে তার জাতির সাথে সবসময় লেগে আছে তেমন না, তিনি সবসময় এই গুণাবলীগুলোর অধিকারী, কিন্তু ওই গুণের প্রয়োগটা তিনি যখন চান তখনই করেন। যেমন ইলম, কুদরত, কালাম, আল্লাহ কথা বলেন, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন। এই এর অর্থ এটা না যে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলতে থাকেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, এটাও যে না সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকেন, রাগ করতে থাকেন, এমন না। যখন তার ইচ্ছা হয়, এই যে আবার এই গুণাবলীগুলো মানুষের ক্ষেত্রে এগুলা কি, এই ধরনের গুণাবলীগুলো মানুষের ক্ষেত্রে এটা তার দেহের মানুষের ক্ষেত্রে এগুলা কি না, তার দেহের সাথে এগুলো সম্পৃক্ত না। এই গুণাবলীগুলো তার মধ্যে হঠাৎ আসে, হঠাৎ যায়। আবার যেমন এই যে যেমন আমরা বললাম হাত, চেহারা, আঙ্গুল, পা, এগুলা মানুষের দেহের সাথে সম্পৃক্ত। কিন্তু এখানে এই কথাটা খেয়াল রাখতে হবে যে এই গুণাবলীগুলো ইলম, কুদরত, মাশিয়াত, গজব, এই সব বিষয়গুলো, এই সিফাতগুলো কিন্তু মানুষের ক্ষেত্রে এগুলো হলো কি, যে তার বাইরে থেকে এসে তার মধ্যে অ্যাড হয়। আর জুন খা ইমন, যে গুণগুলো সে তার মধ্যে এসে প্রতিষ্ঠিত হয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যত গুণাবলী আছে সবগুলো গুণাবলী কিন্তু কোনোটাই কিন্তু নতুন না, যে এসে অ্যাড হয়েছে এমন কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল গুণে সবসময় তিনি গুণান্বিত। সেই গুণাবলীগুলোর প্রয়োগ কোনো গুণাবলী আছে যে গুণাবলী নিয়ে তিনি সবসময় আছেন, আর কিছু গুণাবলী যে গুণাবলীগুলোর প্রয়োগ তিনি যখন ইচ্ছা তখনই করেন। কিন্তু যেহেতু ওই গুণগুলো প্রয়োগ করার শক্তি তার মধ্যে সবসময় বিদ্যমান, সে কারণে তিনি ওই সিফতে সবসময় কি, ওই গুণে সবসময় গুণান্বিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত সম্পর্কে আমরা যেভাবে বিশ্বাস করি, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের যে বিশ্বাস যে তার জাতের যেভাবে কোনো কাইফিয়াত নেই, এটার যে তুলনা, যেভাবে কোনো তুলনা বা কোনো উপমা হতে পারে না, ঠিক এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতেরও কোনো তুলনা বা কোনো সদৃশ হতে পারে না। জাতের ব্যাপারে যে কথা, সিফাতের ব্যাপারে ওই একই কথা। তার জাত যেমন অন্য কোনো জাতের মতো না, ঠিক এমনিভাবে তার সিফাতগুলো অন্য কোনো সৃষ্টির সিফাতের মতো না। লাইসা কামিসলিহি শাইউন, এটা জাতের মধ্যেও নেই তার মতো কোনো কিছু। তার জাতেরও যেমন তার জাতের সদৃশ কোনো কিছু নেই, ঠিক এমনিভাবে তার সিফাতেরও কোনো সদৃশ নেই। ওয়াহুয়া সামিউল বাসির। যখন যারা বলে যে মুশাববিহা সম্প্রদায়, মুজাসসিমা সম্প্রদায়, মুমাসসিলা সম্প্রদায় যারা বলে যে আমরা কিভাবে এমন কিছু সিফাত আমরা কিভাবে বিশ্বাস করব যে সিফাত গুলোর কোনো কি নেই, বাহ্যিক কোনো দৃষ্টান্ত বা বাহ্যিক কিছু নেই, আমরা কিভাবে এটাকে বিশ্বাস করব, তাহলে তাদের প্রতি আমাদের প্রশ্ন হলো যে তোমরাই তো আবার এইটুকু স্বীকার করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের কোনো কি নেই, উপমা নেই, এটার কোনো সদৃশ নেই, তাহলে যে জাতের কোনো তুলনা বা যে জাতের কোনো কোনো উদাহরণ নেই, মিশাল নেই, যে জাতের মতো আর কিছু নেই, সেই জাতের সিফাত সিফাতের উদাহরণ কিভাবে তোমরা মানে অন্বেষণ করো? এটা হলো একদম একটা মানে চরম আহমুকি কিংবা অজ্ঞতার পরিচয়ক। যে জাত সম্পর্কে কোনো ধারণা নেই, যে জাতের কোনো তুলনা নেই, সেই জাতের কোনো সিফাত সিফাতের উদাহরণ কিংবা সিফাতের তুলনা বা সদৃশ্য হ্যাঁ মিশাল খোঁজা, এটা কেমন করে হতে পারে? যেমন আপনি একটা লোককে আপনি দেখেনি, জায়েদকে আপনি দেখেননি কখনো, জায়েদ সম্পর্কে এই লোকটা কেমন, খাটো না লম্বা, মোটা না হালকা পাতলা, হ্যাঁ এই লোকটা কালো না ফর্সা, কোনো কিছুই তার সম্পর্কে কোনো আইডিয়া নেই। এখন যদি কেউ বলে যে জায়েদের হাত কেমন, তাহলে এইটা তার চরম অজ্ঞতারই একটা কি পরিচয়। সবাই বলবে আরে বেটা তুমি তো প্রথমে জায়েদকেই জানো না, জায়েদ কেমন, তো তুমি তার হাত কেমন এটা কিভাবে বলবা? তো যেখানে তারা নিজেরাই স্বীকার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত জাতের কোনো কাইফিয়ত নেই, জাতের কোনো উদাহরণ নেই, জাতের কোনো মিশাল নেই, আবার তারাই কিন্তু সিফাতের উদাহরণ খুঁজতে যায় বা সিফাতের একটা তুলনা করতে যায়, যেটা কোনোভাবেই কোনো স্বাভাবিক যুক্তিও এটা কি করে না, গ্রহণ করে না। আকল এবং নকল সব দিক থেকে এটা কি তাদের এই দাবিটা প্রত্যাখ্যাত। এমনিভাবে যারা এই যে কাইফিয়ত খুঁজতে যায় তাদের সম্পর্কে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে কোন কোন সালাফরা বলতেন যখন তোমাকে কোন জাহামি তোমাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ কাইফা ইস্তাওয়া অথবা কাইফা ইয়ানজিলু ইলা সামাইয়িদ দুনিয়া আও কাইফা ইয়াদা, তাহলে তুমি তাকে জিজ্ঞেস করো, যখন কোনো জাহামি তোমাকে জিজ্ঞেস করবে যে আল্লাহ কিভাবে আরশের উপরে ইস্তাওয়া হলেন, তিনি কিভাবে দুনিয়ার আকাশে অবতরণ করেন, তার হাত কেমন, এইরূপ প্রশ্ন যখন করবে তখন তুমি তাকে জিজ্ঞেস করো কাইফা হুয়া ফি জাতিহি, তার জাত কেমন। তখন সে তোমাকে বলবে যে তার জাত সম্পর্কে তো কিছু জানা নেই, মা হুয়া ইল্লা হুয়া, তিনি তার মতোই। জাহামিরাও এটা স্বীকার করে যে আল্লাহর জাত মা হুয়া ইল্লা হুয়া, তিনি তার মতোই, আল্লাহর জাত সম্পর্কে এটা মানুষের জানা নেই। তখন তুমি তাকে বলো যে সিফাত সম্পর্কে, সিফাত কি ধরনের বা কি রকম, কারো গুণাবলী কি রকম এইটা জানা। যদি কেউ বলে যে আমি সিফাত কেমন এটা আমি জানি, তাহলে তার এই দাবিটা প্রকারান্তরে সে এটাই দাবি করছে, বুঝা যাবে যে সে মওসুফ সম্পর্কে জানে। যখন কেউ বলবে যে আমি একটা লোকের কিংবা একটা বস্তুর সিফত সম্পর্কে জানে, তাহলে তার এই দাবির অর্থ হলো যে সে মূল বস্তুটা সম্পর্কে সে জানে, বস্তুটা কেমন। এখন তাদেরকে প্রশ্ন করা হোক যে তাহলে তুমি কি আল্লাহ সম্পর্কে, আল্লাহর জাত সম্পর্কে তোমার কোনো ধারণা আছে যে ওইটা কেমন? তারা ওইটা স্বীকার করে না, এটা তারা বলে যে না আল্লাহর জাত কেমন এটা আল্লাহ যেমন তেমনই। তাহলে যেখানে তুমি বলবে যে আল্লাহ মওসুফ, যেমন মওসুফ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই, তাহলে তার সিফত সম্পর্কে তুমি ধারণা পাবে কোত্থেকে? যেখানে মওসুফ সম্পর্কে কোনো ধারণা নেই, অতএব সিফত সম্পর্কে, কারো সিফত সম্পর্কে গুণাবলী সম্পর্কে ধারণা থাকতে হলে অবশ্যই তার মওসুফ সম্পর্কে ধারণা থাকতে হবে। যার সিফত তুমি বর্ণনা করছো তার সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, কারণ তার সম্পর্কে ধারণা তুমি তিনি কেমন এইটুকু না জানলে তার হাত কেমন এটা কেভাবে কিভাবে জানবে? তো যেখানে তোমরা সবাই স্বীকার করো এইটুকু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত কেমন, এটা যেভাবে তার হওয়া উচিত তিনি সেভাবেই আছেন, এটা স্বীকার করো, তাহলে তার সিফাতের জন্য কিভাবে সদৃশ্য কিংবা কোনো উপমা নির্ধারণ করো, এটা হতে পারে না। আর যেখানে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে, খালেকের সিফাত সম্পর্কে জানা, এটার কোনো, এটা কিভাবে সম্ভব হবে যেখানে মানব জাতি দেখা যায় যে অনেক মখলুক বা সৃষ্ট বিষয়ের কাইফিয়া সম্পর্কে তার কোনো ধারণা নেই। তো যেখানে মখলুক সম্পর্কে অনেক সৃষ্ট মখলুক সম্পর্কে মানুষের ধারণা নেই, সেখানে খালেকের সিফাত সম্পর্কে তার ধারণা কিভাবে থাকতে পারে, সে কিভাবে ধারণা রাখতে পারে? এমন অনেকগুলো মখলুক আছে যে মখলুকগুলোর সিফাত সম্পর্কে, মখলুকগুলোর গুণাবলী সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই। যেমন জান্নাত, জান্নাত এটা একটা মখলুক বা একটা সৃষ্ট বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট একটা বিষয় মখলুক। কিন্তু এই জান্নাত সম্পর্কে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর হাদিসে বর্ণিত আছে যে লাইসা ফিদ দুনিয়া মিম্মা ফিল জান্নাতি ইল্লা আল আসমা, লাইসা ফিদ দুনিয়া মিম্মা ফিল জান্নাতি ইল্লা আল আসমা। জান্নাতে এমন অনেক কিছু আছে, দুনিয়াতে এগুলা শুধুমাত্র নাম আছে আর কিছুই নেই। জান্নাতে এমন কিছু বিষয় আছে, এমন কিছু বস্তু আছে যে বস্তুগুলার শুধু নাম দুনিয়াতে আছে, কিন্তু এগুলা নাম ছাড়া দুনিয়াতে এগুলার আর কোনো অস্তিত্ব নেই। অথচ এই জান্নাতটা তাহলে কি বোঝা গেল যে জান্নাত এটা একটা মখলুক বিষয়, কিন্তু তারপরে এই জান্নাতের মধ্যে জান্নাতের যে সিফতগুলো আছে সেই সিফতের শুধু হয়তো নাম জানে মানুষ, এছাড়া আর কিছুই জানে না। একটা মখলুকের ক্ষেত্রে যদি এমন হতে পারে তাহলে খালেকুল কাউনাইনের সিফত সম্পর্কে মানুষ কিভাবে ধারণা পোষণ করবে, তার সিফত কেমন সেটা কিভাবে মানুষ মানব জাতি বুঝতে পারবে বা জানতে পারবে? জান্নাত মখলুক, তারপরেও তার মধ্যে কি আছে তার সিফাত সম্পর্কে, তার কি সিফত কি ধরনের, তো এগুলা নাম জানে। হুরুন আইনাত ওইখানে আছেন, কিন্তু তারা কি রকম, হওয়া কি হরেক রকম ফলমূল আছে, সেই ফলমূল গুলা কি রকম হবে, ওয়ানাখলি মরুম্মান আছে কিন্তু সেগুলা কি রকম বলতে পারবে না। একটা মখলুকের সিফাত সম্পর্কে যদি মানুষ সিফাত গুলো কি রকম তা যদি বলতে না পারে তাহলে সেই মানুষ কিভাবে খালিক রব্বুল আলমিনের সিফাত অন্বেষণ করতে পারে যে সেগুলো কি রকম? জান্নাত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কালবি বাশার। যেটা মানুষের কল্পনার মধ্যেও আসেনি এমন কিছু রয়েছে জান্নাতি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই বিষয়ে আরেকটা উদাহরণ তিনি দিয়েছেন। এই উদাহরণগুলো হলো যে যেখানে মানুষ একটা সৃষ্ট বিষয়ের সিফাত সম্পর্কে যেখানে কোনো ধারণা তার রাখতে পারে না যে এই সিফাতগুলো কি রকম, তাহলে মখলুকের একটা মখলুকের সিফাত সম্পর্কে যেখানে সে বলতে পারবে না যে এটা কি রকম কাইফ, সেখানে সে কিভাবে খালেকের সিফাত সম্পর্কে প্রশ্ন তুলতে পারে কাইফ কিভাবে বলতে পারে, এটা লাইমকিন। এর মধ্যে একটা একটা উদাহরণ উনি দিলেন জান্নাতের, জান্নাত মখলুক কিন্তু এরপরে এর সব সিফাত সম্পর্কে মানব জাতি অজ্ঞ বলতে পারবে না এটা কেমন, এই সিফাত গুলো কেমন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, চোখের প্রশান্তিদায়ক কি রকম কি কি বিষয় তোমাদের জন্য লুকিয়ে রাখা হয়েছে, লা তা'লামু নাফস, কোন নাফস এটা জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাতে এমন কিছু রয়েছে যেটা কোনো চোখ দেখেনি, কোনো কর্ণ যে বিষয়ে শুনেনি, এবং এমন বিষয় রয়েছে লা খাতারা আলা কালবি বাশার, ওয়া লা খাতারা আলা কালবি বাশার, কোনো মানুষের অন্তরে যে বিষয়গুলো, যে অন্তর সে বিষয়গুলো কোনো ইমাজিন করতে পারেনি। এরপরে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরেকটা উদাহরণ দিয়েছেন তিনি, যেটা মানুষের তার নিজের বডির মধ্যে আছে একটা মখলুক, একটা সৃষ্ট বিষয়, কিন্তু এইটা কেমন কাইফ সে জানে না, আর সেটা হচ্ছে রুহ, সেটা হচ্ছে রুহ। তার শরীরের মধ্যে, তার বুকের মধ্যে যেটার অবস্থান, সেই রুহটা কেমন আজব অধি মানব জাতি বলতে পারেনি এবং সেটা বলতে পারবেও না যে এটা কি। ওয়াইসআলুনাকা আনির রূহ, কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই রূহ সম্পর্কে সে জানে না, অথচ এটা একটা মখলুক, যে রূহ তার সাথে সম্পৃক্ত, কিন্তু এটার কাইফিয়ত, এটার ধরন কেমন, এটার আকৃতি কেমন সে জানে না। যদিও এই যে মুতাফালসিফিন যারা বা অন্যান্যরা অনেক ধরনের কথা বলছে, যে এটা হয়তো একটা রক্ত, কিংবা কেউ বলছে যে এটা হলো একটা ধোঁয়া, এই ধরনের বাজে কথা, মানে সবগুলা মানে একই, যেগুলা মানে কোনো দলিল ছাড়া কোনো প্রমাণ ছাড়া কথা, যার যেভাবে ইচ্ছা, কিন্তু আসলে এটার কোনো, যে সমস্ত কথা বা যে দাবিগুলো তারা করছে এগুলোর পক্ষে কোনো প্রমাণ, যার যা ইচ্ছা সেটাই বলছে, বাস্তবতা এর থেকে অনেক দূরে। এইটার কাইফিয়ত সম্পর্কে নিশ্চিতভাবে মানব জাতি জানে না, রূহ এটা কেমন। তো মখলুক সম্পর্কে যদি এই প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে যেখানে একটা মখলুক সম্পর্কে, এতে কি প্রমাণিত হয় যে মখলুক সবগুলো মখলুক সম্পর্কে মানুষের, ধরন সম্পর্কে, কাইফিয়ত সম্পর্কে মানুষের কোনো ধারণা নেই, তাহলে খালেক সম্পর্কে কিভাবে সে পরিপূর্ণ ধারণা পোষণ করতে পারে, কিংবা খালেকের সিফাত সম্পর্কে সে প্রশ্ন কিভাবে তুলতে পারে যে এটা কাইফ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং এরই সাথে সাথে আরেকটা কথা হলো, যদিও মানুষ রোহের আকৃতি প্রকৃতি সম্পর্কে জানে না, কিন্তু তারপরে রোহের অস্তিত্ব স্বীকার করে নেয়, তাহলে মখলুককে না দেখে, তার সম্পর্কে না জেনে, তার কাইফিয়ত সম্পর্কে না জেনে, যেখানে তার এই এইটা এই মখলুকটাকে সে বিশ্বাস করে যে এটার অস্তিত্ব আছে, তাহলে কিভাবে খালেককে, খালেকের কোনো কাইফিয়ত ছাড়া তার সিফাতকে সে অস্বীকার করতে পারে। যে এটার কোনো আকৃতি নেই সুতরাং এটা বাতিল, তাহলে তো যদি এইটুকু বলা হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের কোনো কাইফিয়ত সে নির্ধারণ করতে পারছে না, এই যুক্তিতে যারা আল্লাহর সিফাতকে তাতিল করে দেয়, অস্বীকার করে, প্রত্যাখ্যান করে, তারা তো তাদের নিজের রূহকে অস্বীকার করার কথা, কারণ এইটার তো কোনো কাইফিয়ত তুমি দিতে পারতেছো না, তাহলে তুমি তোমার রূহকে অস্বীকার করো। এটা হয়ে যায় তাদের অজ্ঞতা, কিংবা তারা ইচ্ছা করে এটা ডাবল স্ট্যান্ডার্ড গ্রহণ করা, মখলুকের ব্যাপারে কাইফিয়ত ছাড়াও এটাকে, এটার অস্তিত্ব স্বীকার করে, আর খালেকের ক্ষেত্রে সিফাতের কোনো কাইফিয়ত দিতে পারছে না, এই যুক্তিতে এটাকে অস্বীকার করে। সুবহানাল্লাহ, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। তো আমরা যে আলোচনায় ছিলাম, এখানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোর বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে, তারা প্রথমত দুই ভাগে বিভক্ত, যারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে কিন্তু এর একটা মখলুকের সাথে এর একটা সাদৃশ্য তারা স্থাপন করে, তারা হলো মুশাববিহা, মুজাসসিমা, মুমাসসিলা সম্প্রদায়, এরা আহলুল বাতিল। দ্বিতীয় যারা, তারা হলেন যে তারা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন এবং তারা এইটুকু বিশ্বাস করেন, স্বীকার করেন যে এই সিফাতগুলো যেভাবে আল্লাহর শান এবং তার জাত মুনাসিব, জাতের মুনাসিব জন্য হওয়া মুনাসিব, সেভাবে এইগুলো আছে। আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ আছে, চেহারা আছে, সেই চেহারাটা কেমন, যেভাবে আল্লাহর শান অনুযায়ী হওয়া উচিত সেভাবেই আছে, কিন্তু এটার কোনো তুলনা নেই, এটার কোনো আকৃতি, কোনো উপমা বা কোনো সদৃশ আমরা উপস্থাপন করতে পারবো না, দেয়া যাবে না। কারণ কি, লাইসা কামিসলিহি শাইউন, তিনি তার মতোই, তার ওয়াজ তার মতোই, আল্লাহর ওয়াজ তার মতোই, আল্লাহর ইয়াদ আল্লাহর মতোই, আল্লাহর কদম আল্লাহর মতোই, অন্য কিছুর মতো না। এই বিশ্বাস যারা পোষণ করেন, এরাই হচ্ছেন আহলুল হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এরাই হলেন আহলুল হাদিস, এবং এরাই হলেন আস-সালাফিয়ুন। এই এরা যারা এটুকু, এরপরে কথা হলো যে এখানে, এবং এই বিশ্বাস যারা পোষণ করেন, এরাই হলেন হকের উপরে সত্যপন্থী, আসমা এবং সিফাতের ব্যাপারে এরাই হলেন সত্যপন্থী। আবার যারা এই বিষয়টা আলোচনায় আনছেন শেখ আব্দুল আজিজ আর রাজিহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই আল হামাবিয়ার ব্যাখ্যায়, যে যারা সিফাতের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে আমরা পেলাম যে প্রথমে এদের মধ্যে একটা দল যারা আহলুল বাতিল, আবার এদের মধ্যে আরো একটা দল আছে যারা আরো একটা না আরো দুইটা দল আছে যারা কিন্তু বাহ্যিক অর্থটাকে গ্রহণ করা সত্ত্বেও এরা সত্য বিচ্ছুত, সত্য থেকে দূরে। এরা কারা? যারা বলেন যে আমরা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করলাম, বাহ্যিক অর্থটাকে আমরা গ্রহণ করলাম কিন্তু এটার যে আমরা জানি না এটা কেমন, তাদের কথা হলো যে আমরা এটা জানি না এটা কেমন, মানে আমরা শুধুমাত্র লাফজটা উচ্চারণ করব, ওয়াজ এটাকে আমরা মেনে নেব, কিন্তু তার অর্থ কি বা এটা কি রকম এইগুলার বিষয়ে আমরা কিছু জানি না। এখানে পার্থক্যটা হলো খুব সূক্ষ্ম পার্থক্য, খেয়াল রাখবেন। এরা স্বীকার করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বাহ্যিক অর্থটাকে তারা স্বীকার করেন, এরা কোনো ধরনের তাশবিহ দেন না, কোনো তামসিল তাজসিম কিছুই করতে চান না, কিন্তু দেন যে এর অর্থটা কি, বাহ্যিক অর্থটা যে শাব্দিক অর্থটাই আমরা গ্রহণ করলাম, আর এর প্রকৃত অর্থ বাকি এই সম্পর্কে তাদের কথা হলো যে তারা চুপ থাকেন, তারা বলেন যে এটা এটা আমরা জানি না কিছু। ওয়াজহুন আমরা বুঝি যে ওয়াজহুনের অর্থ চেহারা, বাস এটাই আমরা কি করলাম, এটার কোনো অর্থ আছে কি না আছে বা এটার আর কি, এটা এই সম্পর্কে তারা নীরব থাকেন। আর আহলুল হকরা বলেন যে আমরা বাহ্যিক অর্থটাকে গ্রহণ করি এবং আমরা এইটুকু বলি যে ওয়াজ তার অর্থ নিয়েই ওয়াজ বিদ্যমান, ওয়াজহুন তার অর্থ নিয়েই, চেহারার অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা আছে, কিন্তু সেই চেহারাটা কেমন সেটা আল্লাহ আলম, সেটা আল্লাহ তাআলার জাত অনুযায়ী, শুধু আল্লাহ আলম না, আল্লাহ আলম বললে হবে না, এটা স্বীকার করতে হবে যে এই চেহারা তার অর্থ নিয়ে আছে যেভাবে আল্লাহর শান মুয়াফিক হওয়া উচিত সেভাবেই আছে। আর এদের মধ্যে একদল হলেন যারা বলেন যে চেহারার বাহ্যিক অর্থটাকে আমরা গ্রহণ করলাম কিন্তু এর আসলে চেহারা অর্থ চেহারার অর্থেই চেহারা আছে কিনা এই সম্পর্কে তারা কিছু বলেন না, তারা নীরব থাকেন। যে আমরা যেহেতু ওয়াজহুনের অর্থ চেহারা সেই কারণে আমরা বলি আল্লাহর চেহারা আছে, কিন্তু এই চেহারার অর্থ কি বা এটা কি প্রকৃত অর্থেই চেহারা নাকি এই এই সমস্ত বিষয়ে তারা বলেন, তারা নীরব থাকেন, তারা বলেন আল্লাহু আলাম। এদেরকে বলা হয় মুফাউ্বিদাহ, মুফাউ্বিদাহ, তাদের এই আকীদা এটা সঠিক না, এটা পুরোপুরি সঠিক না, এবং এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বা সালাফে সালেহিনের সিফাত সম্পর্কে যে আকীদা সেই আকীদা থেকে দূরে। আর আরেক দল হলেন যারা বাহ্যিক অর্থটাকে স্বীকার করেন, তারাও বাহ্যিক অর্থটাকে স্বীকার করেন, এরা এই বাহ্যিক অর্থটাকে স্বীকার করতে গিয়ে অতিরঞ্জন করে ফেলেন। এই অর্থের সাথে সম্পর্কিত আরো যেসব বিষয় আসে সবগুলোকে তারা প্রতিষ্ঠিত করেন আল্লাহর জন্য। তারা শুধু ওই বাহ্যিক অর্থটা তো গ্রহণ করেনি, মানে বাহ্যিক অর্থটাকে খুব ভালোভাবে গ্রহণ করেন, ওরা একটু বেশি তাদের এই গ্রহণটা গ্রহণের ক্ষেত্রে একটু বাড়াবাড়ি তারা করে ফেলেন। কিভাবে? যেমন দেখেন যে তারা ওয়াজহুন ওয়াইবকা ওয়াজহু রাব্বিক, এই আয়াত দ্বারা যখন প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াজহ আছে, তারা ওয়াজহুনের বাহ্যিক অর্থটাকে চেহারাকে তারা গ্রহণ করেন, কিন্তু একই সাথে তারা বা যেখানে আছে বলি ইয়াদাহুম মাবসুতাতানি, আল্লাহর হাত আছে এটাও তারা স্বীকার, এই বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন, কিন্তু এই চেহারার সাথে সম্পর্কিত আরো যেসব বিষয়গুলো আছে সবগুলোকে তারা প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর জন্য। যেখানে হাত আছে হাতের কবজি থাকবে, আল্লাহর অবশ্যই হাতের কবজি আছে, আঙ্গুল আছে, নখ আছে, যেখানে চেহারা আছে তো অবশ্যই এখানে চোখ থাকতে হবে, নাক থাকতে হবে, মুখ থাকতে হবে, দাঁত থাকতে হবে, এই সবগুলো নিয়েই চেহারা। এই ধরনের দাবি হলো হানাবিলাদের মধ্যে যারা কিছু মানে চরমপন্থী, যারা যারা অতিরঞ্জনকারী, চরমপন্থী আমি বলবো না, হানাবিলাদের মধ্যে যারা বেশি বাড়াবাড়ি করেন, অতিরঞ্জনকারী যারা, তাদের দাবি হলো এরকম যে আল্লাহর হাত আছে মানে হাত, হাতের সাথে যা কিছু, একটা হাতের জন্য যা কিছু থাকা দরকার সবই আছে। এখানে আর আহলুল হকের মধ্যে পার্থক্য কি? আহলুল হকের কথা হলো যা আসছে, আমরা ওই যে শুরুতে যে কথা বলছিলাম যে যতটুকু আসছে আমরা ততটুকুই বলবো, এর থেকে অতিরিক্ত কিছু খুঁজতে যাব না। আঙ্গুলের কথা বলা হয়েছে, আমরা আঙ্গুল আঙ্গুলকে স্বীকার করব, বিশ্বাস করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আঙ্গুল আছে, বাস এইটুকুই। এখন আঙ্গুলের মধ্যে নখ কয়টা আছে? যে আঙ্গুল যখন আছে তাহলে তো নখ থাকতেই হবে, তাহলে নখ সময় সময় আমি আঙ্গুলকে স্বীকার করব, এটা না। অতিরিক্ত যা কিছু বলা হয়েছে ততটুকু, কিফ হাইসু ওয়াকাফাল খাও, কিফ হাইসু ওয়াকাফাল খাও, যেখানে তারা থেমে গেছেন ওইখানে তুমি থেমে যাও, কোরআন যেখানে থেমে গেছে তুমি সেখানে থেমে যাও, হাদিস সুন্না যেখানে থেমে গেছে, যতটুকুতে এসে থেমে গেছে তুমি সেখানে থেমে যাও, এর থেকে আগে যেও না। তো এই যে হানাবিলাদের মধ্যে যারা বুলাত, অতিরঞ্জনকারী যারা, তা এই যখনই হাত বলেন তখন এই যে হাতের কনুই থাকতে হবে, কবজি থাকতে হবে, এই সবগুলোই ওনারা প্রতিষ্ঠিত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কিন্তু আহলুল হকের কথা হলো যেখানে ইয়াদুন বলা হয়েছে, ইয়াদ বলতে আমরা হাত বুঝি, আমরা হাতকে স্বীকার করে নিলাম, এই হাত এটা কেমন, ওয়াজ এটা কেমন, কামা ইয়ালিকু বিজালালিহি, কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যেভাবে হওয়া উপযোগী সেভাবেই। এরাও কিন্তু সত্য থেকে দূরে। তাহলে কি বোঝা গেল যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন, তাদের মধ্যে শুধুমাত্র একটা দলই আলাল হক, আর বাকি তিনটা দলই কিন্তু সত্য থেকে দূরে। আর বাহ্যিক অর্থটাকে স্বীকারকারী একটা দল, এরা সম্পূর্ণরূপে পথভ্রষ্ট, এরা কারা, মুশাববিহা। বাহ্যিক অর্থটাকে গ্রহণ করে সাথে সাথে কাইফিয়ত নির্ধারণ করে, এরা মুশাববিহা, মুজাসসিমা, মুমাসসিলা সম্প্রদায়। আর যারা তাসবিহ করে না, তাজসিম করে না, তামসিলও করে না, বাহ্যিক অর্থটাকে স্বীকার করে, তাদের মধ্যে একদল যারা আহলুল হক, তারা আহলুস সুন্নাহ, তারা হলেন যে যেভাবে এটা আল্লাহর জন্য উপযোগী সেভাবে, এইটুকু এইটুকু তারা বলেন যে আল্লাহর ওই সিফতটা তার অর্থ সমেত বিদ্যমান, অর্থ সমেত বিদ্যমান। ওয়াজহুন চেহারার অর্থেই চেহারা আছে, যে শুধু শব্দের অর্থে চেহারা, যে প্রকৃত অর্থে চেহারা নেই এমন না, অর্থের দিক থেকেই অর্থ সহই কি আছে, চেহারা বিদ্যমান। কিন্তু এটা কেমন, আল্লাহ এটা যেভাবে আল্লাহর জন্য হওয়া উচিত, আল্লাহর জন্য যেভাবে হওয়া উপযোগী সমীচীন সেভাবেই। আরেক দল হলেন যে যারা শব্দের অর্থটাকে, শুধু শাব্দিক অর্থটাকে, বাহ্যিক অর্থটাকে তারা গ্রহণ করেন, কিন্তু যে চেহারার অর্থে চেহারা বিদ্যমান কথাটাকে তারা স্বীকার করেন না, যে এই সম্পর্কে তারা নীরব থাকেন, আল্লাহু আলাম। তাদের কথা হলো যে প্রকৃত অর্থে চেহারা, অর্থেই চেহারা আছে কিনা, আল্লাহু আলাম। এরা হলেন মুফাউজা, এরাও কিন্তু সত্য থেকে দূরে। আরেক দল হলেন যে বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন, কিন্তু এই ক্ষেত্রে তারা অতিরঞ্জন করে ফেলেন। অতিরঞ্জনটা হলো যে যতটুকু বলা হয়েছে এর সাথে সংশ্লিষ্ট আরো অনেক কিছু তারা কি করে ফেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করেন। যেমন চেহারা, চেহারার সাথে সংশ্লিষ্ট, তারা চেহারা বলতে বুঝেন ওই চেহারা বলতে চেহারার সাথে আরো যা কিছু আছে, হ্যাঁ এই সবকিছুই থাকতে হবে, এবং এই সবকিছু সমেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারাকে বিশ্বাস করতে হবে। এটা হলো অতিরঞ্জন। এই কারণে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, দুইজন লোকের উপরে তার সাথীরা বা তার আসহাবরা অন্যায় করছেন, জুলুম করছেন, দুইজন লোকের উপরে তার অনুসারীরা জুলুম করছেন। এর মধ্যে একজন হলেন জাফর আস-সাদিক, এই শিয়াপন্থীরা যাকে তাদের ইমাম বলে দাবি করে, জাফরিয়া সম্প্রদায়। তো এই জাফরিয়া সম্প্রদায় জাফর আস-সাদিক, যিনি প্রকৃত অর্থে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের কে ছিলেন, একজন আলেম ছিলেন, ইমাম ছিলেন, হ্যাঁ, কিন্তু তার সাথীরা তার সম্পর্কে বা তার দিকে নিসবত করে, তার দিকে সম্বন্ধ যুক্ত করে এমন কোনো কিছু কথাবার্তা তারা কি করছে, বলছে, যেগুলার দ্বারা তার প্রতি জুলুম করা হয়েছে, যে কথা তিনি বলেননি, এর অনেক কথা তার নামে তারা চালিয়ে দিছে। আর আরেকজন লোক যার প্রতি তার কিছু অনুসারীরা জুলুম করছেন, তিনি হলেন ইমাম আহমদ ইবনু হাম্বল, ইমাম আহলে সুন্নাহ। তার কিছু অনুসারীরা তার নামে এমন কিছু কথা বলছেন, সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন এমন কিছু কথা, এমন কিছু দাবি, যেগুলো ইমাম আহমদ ইবনু হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেননি। এই সকল অনুসারীদের মধ্যে এই কিছু লোক হলো যারা সিফাতের ব্যাপারে এই ধারণা পোষণ করে। এখানে আহলুল হক শুধুমাত্র একটা দলিল, যারা যতটুকু বলা হয়েছে কোরআন এবং সুন্নাতে ততটুকুর উপরেই তারা সীমাবদ্ধ থাকেন, এর থেকে বেশিও করেন না, কমও করেন না। যে অর্থ বলা হয়েছে, যে অর্থে বলা হয়েছে সেই অর্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতটাকে তারা তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করেন অর্থ সমেত। এর থেকে বেশি কিছু খুঁজতে যান না, এটার কোনো আকার আকৃতি নির্ধারণ করতে যান না, কোনো কিছুর সাথে এটার তুলনা করতে যান না, আর কোনো কারণে এই সিফাতকে তারা প্রত্যাখ্যানও করেন না। তারাই হলেন আহলুল হক। আমাদের আলোচনা আজকে এখানে শেষ করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সিফাত সম্পর্কে আহলুল হকের পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন এবং সঠিক বিশ্বাস করার তৌফিক দান করুন, এবং সিফাতের ব্যাপারে যারা বিভ্রান্ত এবং পথভ্রষ্ট হয়েছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোনোভাবে তাদের দলভুক্ত না করেন, তর জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
আল্লাহুম্মা আমিন। শেখ, আপনার দোয়ার বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খাইর। শেখ, আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমাদের শুধুমাত্র একটা কোশ্চেন আছে, ওটা কি করবো শেখ? আমাদের একজন ভাই কোশ্চেন করেছেন, আহসান আল্লাহু ইলাইকুম ওয়া জাযাকাল্লাহ খাইর, আল্লাহর কোন কাজের পিছনের হিকমত অনুসন্ধান করার জন্য ও আরো গভীরভাবে জানার জন্য কি কেন প্রশ্নটা করা যাবে, তাহলে কেন প্রশ্নটাকে আমরা কিভাবে পেশ করব?
বারাকাল্লাহু ফিকুম, প্রশ্নটা সুন্দর। এখানে আসলে খুব সূক্ষ্ম একটা বিষয়টা হলো যে যে প্রশ্ন করতে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে যে যে কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন সেই কাজ তিনি কেন করেন, এই প্রশ্ন কেন করেন, এই প্রশ্ন করা আমাদের জন্য নিষিদ্ধ। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন, তিনি যা করবেন তার সম্পর্কে, তার কাজ সম্পর্কে তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা যাবে না, বরঞ্চ তাদেরকেই জিজ্ঞাসা করা হবে, তারাই জিজ্ঞাসিত হবে। সুতরাং কেন করলেন, কেন করেন, এই প্রশ্ন উত্থাপন করা যাবে না। তবে হ্যাঁ, হিকমতে এলাহিয়া জানার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিকমতগুলা, সেই হিকমাগুলা বা তার কাজের যে পিছনে যে মহান উদ্দেশ্যগুলা আছে, অমা উথিতুম, প্রথমত কথা হলো যে অমা উথিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, একটা কাজের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অজস্র হিকমা, অজস্র হিকমা নিহিত রয়েছে। যেমন কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, অমা খালাকনাস সামা ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা বাতিলা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেকার অনর্থক সৃষ্টি করেননি, কোনো কিছুই, সব কিছুর পিছনেই তার একটা মহান উদ্দেশ্য, একটা তার মহান হিকমা নিহিত আছে। সেই হিকমার মধ্য থেকে হয়তো আমরা খুব সামান্যই জানতে পারি, খুব সামান্যই জানতে পারি। সেই জানাটা হবে ইমান বাড়ানোর জন্য, এবং সেটা খুঁজতে হবে কোরআন এবং সুন্নার আলোকে। কিন্তু সেই প্রশ্ন যেটা, যে প্রশ্ন উত্থাপন করতে নিষেধ করা হয়েছে যে এটা কেন করলেন, কেন করলেন, সেই কাজ কেন করা হয়েছে, সেই প্রশ্নের জন্য কিন্তু এটা, সেই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য এটা করা যাবে না। যেমন আপনি একটা কাজ করলেন, আপনি ফোনটা কেটে দিলেন, এখন আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনি ফোন কেটে দিলেন কেন, তার মানে হলো যে আপনার কাছে জবাবদিহি, আপনাকে জবাবদিহি করতে হচ্ছে আপনি ফোন কেটে দিলেন কেন। এখন বলেন যে এইটার রাইট কি সবার আছে, আপনাকে কি কেউ এই সবাই এই প্রশ্ন করতে পারবে, আর যদি বলা হয় যে ফোনটা কেটে দেওয়ার, যদি কেউ এটা অন্বেষণ করে যে ফোনটা কাটে কেটে দেওয়ার পিছনে অবশ্যই হিকমা আছে, কারণ আছে, সেই কারণগুলো কি কি, একটা শখের মধ্য থেকে, এই যে শখের মধ্য থেকে যেটা, সেটাই কিন্তু আমরা এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আফআল সম্পর্কে সেই কারণগুলো আমরা শখের মধ্যে বলতে কোরআন এবং সুন্নার মধ্যে থেকে খুঁজতে পারি। যেমন করে যে কেন কেটে দেওয়া হয়েছে, নিশ্চয় প্রথমে এটা বিশ্বাস করতে হবে নিশ্চয় এর পিছনে মহান কোনো কিছু, একটা ভালো উদ্দেশ্য আছে বা একটা অবশ্যই একটা যৌক্তিক কারণ আছে। হ্যাঁ, সেইটা নিয়ে যখন দেখা হবে যে কেন কি করা হয়েছে সেটা খোঁজা হবে, এইটা কিন্তু কি না, এটা নিষিদ্ধ না, এটা কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই মানুষকে এই বিষয়গুলো দেখার জন্য উদ্বুদ্ধ করছেন। যেমন সূরাতুল গাশিয়া কিংবা অন্যান্য অনেকগুলো আয়াতি, হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাহাল মিন মুদাক্কির, ইন্না ফি যালিকা লাইবরা লিউলিল আবসার, এর মধ্যে চিন্তাশীলদের জন্য, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এর মধ্যে ইবরত রয়েছে। আর তো এটা পরোক্ষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার আয়াতের মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো রয়েছে সেখান থেকে ইবরত হাসিল করার, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, এটা নিষিদ্ধ না। কিন্তু জবাবদিহি কেন করলেন, লিমা, কেন করছেন, লা ইয়াসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইয়াসআলু, এইটা প্রশ্ন করা যাবে না, এই অর্থে প্রশ্ন করা যাবে না। কিংবা কেন করছেন আমি এটা না জেনে কি করব না, এটা আমি স্বীকার করব না বা এটা আমি বিশ্বাস করব না, যদি কারো উদ্দেশ্য হয় এই তাহলে এটা এই ধরনের এই ক্ষেত্রেও এটা অন্বেষণ করা প্রশ্ন করা এটা হবে হারাম নিষিদ্ধ। কেন করছেন আমাকে সেটা জানতে হবে। কেন পাঁচ ওয়াক্ত সালাত নির্ধারণ করা হলো, ছয় ওয়াক্ত করলে অসুবিধা কি ছিল অথবা এক ওয়াক্ত করলে অসুবিধা কি ছিল, এটা আমাকে আগে প্রথমে বুঝতে হবে। যদি দেখি এর আনসারটা আমার মনোপুত কোনো আনসার আমি পেয়ে গেছি, বাস আমি সালাত কায়েম করব। যদি নেই পাই না পাই তাহলে আমি এটা এটা নেই। এরাই হলো ওই সমস্ত লোক যারা কি করে নিজের আকলকে যারা দিনের ব্যাপারে কাজই নির্ধারণ করে আর নকলকে এর সাপোর্টে রাখে, এর সাপোর্টার হিসাবে বা এর সমর্থক হিসাবে রাখতে চায়, কিন্তু মূল ফয়সলাকারী রূপে তারা তাদের আকলকে কি করে নির্ধারণ করে, এরাই হলো আহলুল বাতিল। আমাদের কাজ হলো ইস্তিসলাম, আত্মসমর্পণ, আমি বুঝি বা না বুঝি, সামিআনা ওয়া আতানা, এটাই হচ্ছে ইমানদারদের কথা। আর আমি কি বুঝবো, আমরা কি বুঝবো, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা উতিতুম ইলমি ইল্লা কালিলা, সে কালিলা তো আমরা অর্জন করতে পারিনি, তাহলে আমি কি বুঝবো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোন কথা এসে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে কোন কথা এসে যাবে, কোন সহিহ সুন্নাহ আমরা পেয়ে যাব, আমাদের কাজ হলো আমরা এটাকে হৃষ্টচিত্তে মেনে নেব। সেটার কারণ আমি জানি কিংবা না জানি, সেটার কারণ বুঝে যাক কিংবা না বুঝে যাক, কখনো আমার দিনের ব্যাপারে নকলের উপরে আমার আকলকে আমি প্রাধান্য দিতে যাব না। তো কথা হলো এইটুকু যে লিমা, এই প্রশ্নটা কোন জায়গাতে নিষিদ্ধ, যে যখন জবাবদিহি তার জন্য আল্লাহর কাছে মানে এই বিষয়ে লিমা বলা হবে, কিংবা লিমার দ্বারা আমার প্রশ্নের আনসার পেলে আমি এটাকে গ্রহণ করব, এই ধরনের মন মানসিকতা নিয়ে লিমা এটা এই প্রশ্ন করা এটা কি হবে না, এটা হলো নিষিদ্ধ, সম্পূর্ণরূপে হারাম। আর আমি এটা জবাবদিহিতার জন্য বা জানার জন্য বা ওইটা জানলে পরে আমি মানব এই ধরনের কোনো কিছুর জন্য না, আমি আমার ইমানকে আরো বেশি বাড়ানোর জন্য এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি হিকমা আছে কোরআন এবং সুন্নার আলোকে সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী আমি সেটাকে খুঁজে বের করার জন্য আমার ইলম বাড়ানোর জন্য আমি যদি সেটা করি তাহলে এটা নাজায়েজ না। না বারাকাল্লাহ ফিকুম, ওয়া ফিক বারাকাল্লাহ শেখ,
জাযাকাল্লাহ খাইর আপনার আনসারের জন্য। আমাদের এই মুহূর্তে আর কোনো কোশ্চেন নাই শেখ। আমি আমাদের ইসনাদদের মনে করাইতে চাই যে আগামীকাল সেম টাইমে শারুসন্নার 12তম ক্লাস হবে ইনশাল্লাহ, আপনারা প্লিজ অ্যাটেন্ড করবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায় শেখ,
সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।